শ্রবণ করুন, চুপচাপ বসুন, সাউন্ড করবেন না। হরে কৃষ্ণ।
বাঞ্ছাকল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো মহাবদল্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরকৃষে নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো আমি সব প্রথমে আমার গুরু পাদপদ্মনিত্য লীলা প্রবেশ বিষ্ণুপাদ শ্রোতম ভক্তি প্রজ্ঞা কেশব স্বামী মহারাজ শ্রীচরণ কমলে কোটি কোটি বার দণ্ডক প্রণতি পুষ্পাঞ্জলি অর্পণ করছি। তৎপশ্চাৎ আদরণীয় ত্রিদণ্ডী গোস্বামীগণ, ব্রহ্মচারীগণ, উপস্থিত সজ্জন মণ্ডলী, আজকে পরম সৌভাগ্যের কথা, এই সুদূর খণ্ড গ্রামে এত এত লোকের সমাবেশ হরিকথা শুনবার জন্য উপস্থিত হয়েছে, ইহা খুবই ভালো লক্ষণ। কোথায় কানি থেকে কোথায় আশপাশে সব গ্রাম মন্ডল থেকে সব লোক এসেছে, যারা এই হরিকথা শ্রবণ করবে তত অনুরূপ কার্য করবে, টোটালি ফলো করবে, তাদের কল্যাণ নিশ্চিত ভবসাগর পার হয়ে যাবে। শ্রীমদ ভাগবতে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ পরীক্ষিত কে বলেছেন, লব্ধা সুদূর্ভামিদম বহু সম্ভবান মানুষ্যম অর্থতম অনিত্যম অপরিহরিগ তূর্ণব যতে ত ন পতে ত অনুমত্ত যাবৎ পুত্র পরিবার নিয়ে আনন্দ করা, খাওয়া দাওয়া, বিশেষ করে অবোধ লোক মাছ মদ্য মাংস ইত্যাদি সব খাচ্ছে, এই জন্য ভগবান এই জন্য দেন, এর জন্য কুকুর শৃগাল শুকর ফুকর এই সবগুলিকে জন্ম দিয়েছেন। মনুষ্য জন্ম মাত্র একমাত্র লব্ধা সুদূর্ভামিদম, সহজ নয়, কোটি কোটি জন্মের পরে মনুষ্য জন্ম লাভ করেছেন। দেবতাওরা বাঞ্ছা করে যে আমরা মনুষ্য জন্ম হয়ে যে ভগবত ভজন করি, কিন্তু দেবতারা এই যোগ্যতা লাভ করে নাই, কিন্তু অর্থদ পরমার্থ দিতে পারে এই মনুষ্য জন্ম যদি সাবধানী পূর্বক হরি গুরু বৈষ্ণবের কথা শুনে, যদি ওই রকম চলে তা পরমার্থ দিতে পারে, অর্থ দিতে পারে, দুই রকম অর্থ দান, অর্থ দান অনিত্যম, কিন্তু অনিত্য। আজকে আমরা সব এসেছি কালকে মৃত্যু হয়ে যাবে কোনো ঠিক নাই, হয়তো বাড়ি ফিরবো কি না এও কোনো সম্ভাবনা নাই, আশা করে কেবল মাত্র জীবিত রয়েছি, মৃত্যু যখন তখন রোগ ইত্যাদি দুর্ঘটনা হয়ে যেতে পারে, অনিত্য হলেও কখন যে মৃত্যু হয়ে যায় ঠিক নাই, অর্থকে দিতে পারে পরমার্থকে দিতে পারে, তুর্ণম যতে তনাপতে তনুমৃত্যু যাবৎ, এই মনুষ্য জন্ম লাভ করে তুর্ণম, কালকের জন্য অপেক্ষা করো না আজকে, কল করো সো আজ কর, আজ করো সো অব পল্লমে, পল্লমে প্রলয় হয়েগি বহুত বহুল করোগে, সময় পাবে না, এই জন্য যতক্ষণ এই সবগুলি জ্ঞান না হচ্ছে ওর পূর্বেই থেকে তোমরা আপনারা ভজন আরম্ভ করে দেবে, বিষয় খালু সর্বতা, বিষয় তো ছাগল কুকুর ভেড়া শুকর কুকর যেখানে যাবেন, এমনকি সর্পযোনি বৃক্ষযোনি সব জায়গাতে এগুলি পাওয়া যায়, কিন্তু হরি ভজন হয় না, এই জন্য মাংস মদিরা মাছ এইসব ছেড়ে দিয়ে একাদশী ব্রত রামনবমী মহাপ্রভু জন্মদোষ ইত্যাদি সব পালন করে হরিভজন আজ থেকে না তো কাল থেকেই আরম্ভ করে, কিন্তু হরিভজন এমনি হবে না, যারা হরিনাম করতে করতে সিদ্ধ হয়েছেন এরকম হয় মহাভাগবত, যদি গুরু পাদাশ্রয় করে গিয়ে যদি করা হয় তাহলে হরিনাম হতে পারে, অন্যথা যেখানে মাছ মাংস মাছ খাচ্ছে ওর মুখে তো হরিনাম কখনো হতেই পারে, এই জন্য মনুষ্য জন্মকে বৃথা না গাবাইয়ে কালের বদলে আজ থেকেই হরিভজন আরম্ভ করে দেন, যদি না হরিভজন হয় তাহলে হবে কি আবার মাছ পশু পক্ষী এই জন্ম হবে আর লোকগুলি কেটে খাবে, মাংস মানে মাংস খাদতি, যাহাকে আজকে খাচ্ছ কালকে ওই ওই মনুষ্য হয়ে তোমাদেরকে কেটে খাবে, মিট মানে তাই হয় এমিএটি মিট মি ইট, যাকে খাচ্ছ ও তোমাকে খাবে, এই জন্য আজ থেকে যারা যারা মাছ টাছ খাচ্ছেন ওরা সবগুলি বন্ধ করে দাও, পেঁয়াজ লসুন ওই রকম জাতি ওইকে বন্ধ করে দিয়ে হরিনাম আরম্ভ কর, তাহলে আমাদের আশা আশা পূর্ণ হয়, আমরা এই জাগাইবার জন্য দেশে বিদেশে আমেরিকা ইত্যাদি সব দেশে যাচ্ছে, আপনারা দেখছেন যে বিদেশ থেকে কোথায় কানাডা কোথায় আমেরিকা কোথায় ইউরোপিয়ান কান্ট্রি সব জায়গা থেকে লোক এসে হরিনাম করছে, আর আপনার বাংলাদেশে মহাপ্রভু দেশের লোক আর আপনাদের হরিনাম হবে না শুদ্ধ, এ তো বড়ই লজ্জাকর বিষয়, বিদেশিরা করতে পারে আর আমাদের বাংলাদেশে যেখানে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করেছেন গদাধর পণ্ডিত ইত্যাদি, আর সেই দেশের লোক এই সবগুলি অপেক্ষা উপেক্ষা করে দিয়ে মদ্য মাংস ইত্যাদি খাচ্ছে, অতএব আপনারা শীঘ্র কি গুরু পদাশ্রয় করে দিয়ে আর হরিভজন আরম্ভ করে দেন, এরপরে আর সব সন্ন্যাসীগণ আপনাদের এই বিষয়ে উপদেশ দেবেন কেন হরিভজন করব, হরিভজন করলে না করলে কি হয় করলে কি হয় এই সব বিষয়ে তারা আপনাদের নিকটে পরিবেশন করবে, রসানন্দ ব্রহ্মচারী কুড়ি বাজার মহারাজকে একটা রেডি করে
আরো
কম করতে পারে
ওম জ্ঞানতি মিরাম ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মীলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় ইস্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাঞ্ছাকল্পদরুর্ভস্য কৃপাসিন্ধুভৈব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ প্রিয়াদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। আপনারা সবাই আমার সঙ্গে হাত উঠে একবার বলুন, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আমি সর্বপ্রথম আমার গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোদশত শ্রী শ্রী শ্রীমদ ভক্তি শ্রীরূপ সিদ্ধান্ত গোস্বামী মহারাজের চরণ কমলে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম জানাই। তৎপশ্চাৎ আমার শিক্ষা গুরুদেব পরিব্রাজগা আচার্য ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমদ ভক্তি বেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজের চরণ সরজি শ্রদ্ধা পুষ্পাঞ্জলি অর্পণ করি। উপস্থিত ত্রিদণ্ডীপাদগণ বৈষ্ণব বৈষ্ণবী মাতা পিতা সবাই চরণে আমি নিজের যথাযোগ্য প্রণাম জানাই। আজকে আমাদের পরম সৌভাগ্যের দিন, আপনাদের গ্রামে আমাদের মহারাজ এসে উপস্থিত হয়েছে। আমাদের শ্রীমদ ভাগবত গ্রন্থ বলছেন, যদি কোন গ্রামে বা কোন দেশে একজন শুদ্ধ বৈষ্ণব সেখানে উপস্থিত হয়, সেখানকার দেশের কি লাভ? শাস্ত্র বলছেন, বলে কুলম পবিত্রম জননী কৃতার্থা বসুন্ধরা বসতি ধন্যা নৃত্যন্তি স্বর্গে পিতরি পিতরেষাম যেষাম কুলে বৈষ্ণব নাম ধেয়ম। যদি কোন মহাভাগবত কোন জায়গায় জন্মগ্রহণ করেন বা কোন স্থানে আসেন, বলে তার প্রভাবে যদি একটি বৈষ্ণব কোথায় যায় বা জন্মগ্রহণ করে, বলে তাহার প্রভাবে কোটি যোজন নিস্তারে। এক বৈষ্ণব উপস্থিত হলে তার প্রভাবে কোটি যোজন নিস্তার হয়ে যায় এবং সেই গ্রামের যত প্রকার অমঙ্গল আছে সমস্ত অমঙ্গল দূর হয়ে যায় সেখান থেকে। এবং সেই দেশে তিনি যখন নিজের প্রেম ভরি দৃষ্টিতে তিনি দর্শন করেন সবাইকে, দর্শনের দ্বারা তাদের হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেম প্রকট হয়। তিনি যখন হাত উঠিয়ে উপরে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, তিনি যখন হাত উঠিয়ে তিনি কৃষ্ণ প্রেম তিনি মতওয়ালা হয়ে যখন কৃষ্ণ কীর্তন করেন, বলে স্বর্গে দেবতাদের কল্যাণ হয়। আর যখন তিনি কৃষ্ণ প্রেম উন্মাদগ্রস্ত হয়ে তিনি যখন নৃত্য করেন, তার সেই চরণ স্পর্শ পেয়ে পৃথিবী নিজেকে ধন্যাদি ধন্য মনে করে। এবং যে কুলে একজন শুদ্ধ বৈষ্ণব জন্মগ্রহণ করে, বলে নৃত্যন্তি স্বর্গে, স্বর্গেতে দেবতারা বা তাদের যত পূর্বজ তারা আছে তারা যখন দেখে আমাদের বংশে একজন বৈষ্ণব তিনি জন্মগ্রহণ করছেন তারা হাত উঠিয়ে নৃত্য করতে আরম্ভ করে দিয়ে বলে বসুন্ধরা বসতিষ্ঠ ধন্যা সেই পৃথিবী তার চরণ স্পর্শ বিয়তা সেই পৃথিবী ধন্য হয়ে যায় যদি একটি শুদ্ধ বৈষ্ণব যদি কোথায় আসে বলে এক সময়ে কোন একটি গ্রামে বহু দিন থেকে বহু দুঃখ কষ্ট ভোগ করছিল দেশ অশান্তি সম্পূর্ণ জগতের লোকরা দুঃখী দুঃখী এক সময়ে কোন একটি শুদ্ধ বৈষ্ণব তিনি সেই গ্রামে আসে যখন সেই গ্রামে প্রবেশ তিনি করছেন তিনি দেখলেন সেই গ্রাম থেকে একটি রাক্ষসের মতো একটি ব্যক্তি বেরিয়ে তিনি চালিয়ে যাচ্ছেন সেই সাধুটি জিজ্ঞাসা করলো আপনি কোথায় যাচ্ছেন কে বলে আপনি এলেন তো এই জন্য আমি চলে যাচ্ছি তিনি বুঝতে পারলেন না ইয়ে কি বললো সত্যি সত্যি তিনি যখন সেই গ্রামে এসে দেখলেন গ্রাম সম্পূর্ণ দুঃখী দুঃখী তারা অশান্তি ভোগ করছে বিভিন্ন রোগ শোকে বিভিন্ন দুঃখ কষ্ট ভোগ করছেন তিনি যখন সেই গ্রামে এসে তিনি হরি কীর্তন করেন ভাগবত পাঠ করেন ধীরে ধীরে সমস্ত দুঃখ সেখান থেকে দূর হয়ে যায় এই জন্য আপনাদের মাঝখানে আমাদের মহারাজ যিনি এসেছেন তার কৃপা যদি হয় আপনারা যদি তার চরণে শরণাগত হয়ে হরি ভজন করেন দেখবেন সমস্ত দুঃখ দূর হয়ে যাবে আর আপনারা সবাই সেই কৃষ্ণ প্রেমেতে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু প্রেমে উন্মাদ হয়ে আপনারা পরম শান্তি প্রাপ্ত করিবেন বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল আপনারা শ্রী গুরুদেবের মুখারবিন্দ থেকে আপনারা শ্রবণ করেছিলেন এই মানব জন্মের কত দুর্লভতা এবং ভগবান এই মানব জন্ম তিনি কিসের জন্য দিয়েছেন কালকেও আপনারা আমাদের বিদেশ থেকে যে ভক্তরা এসেছেন তাদের মুখারবিন্দ থেকে কালকেও আপনারা খুব সুন্দর সুন্দর হরিকথা শুনেছিলেন আমিও আপনাদেরকে পাঁচ মিনিট ভিতরে একটি সুন্দর কাহিনী বলে সেই কাহিনীর দ্বারা আপনাদের বুঝাতে চেষ্টা করব এই মানব জন্মের সার্থকতা কি এবং এই মানব জন্ম কিসের জন্য পেয়েছি আর এই মানব জন্মের কি উদ্দেশ্য আপনারা সবাই এই কাহিনীটি সাবধানে শুনুন আমি কথাটি বলার পর আমি যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করতে পারি আমি এর আপনার দুবার শোনান যদি না বলতে পারেন তাহলে দাঁড় করে দেব এই জন্য আপনারা মন দিয়ে শুনুন কাহিনীটি বলে এক সময়ে একজন রাজা ছিল সেই রাজার চারটি স্ত্রী ছিল চারটি রানী ছিল রাজার যে সব থেকে যে বড় রানী ছিল রাজা সব থেকে ওকে বেশি ভালোবাসত এবং তার যে মন পছন্দ সে যখন যেটা চাইতো রাজা তাকে সেই সময় এনে তিনি দিতেন এখানে রাজার যে দ্বিতীয় রানীটি ছিল ওই চারটি রানীদের মধ্যে সব থেকে ও সুন্দরী ছিল এই জন্য রাজা যখন তিনি নগরে ঘুরতে যেতেন সেই রানী থেকে সব থেকে বেশি বেশি দামি সুন্দর সুন্দর শাড়ি সুন্দর সুন্দর অলঙ্কার পরিয়ে তাকে রথের মধ্যে বসিয়ে তাকে পুরা রাজ্যের মধ্যে তাকে ঘুরাতেন এবং জগতকে তিনি দেখাতেন দেখো আমার এই দ্বিতীয় নম্বর রানীটি কত সুন্দরী এখন রাজার যে তৃতীয় রানীটি ছিল ওই রানীটি খুব মিষ্টি মিষ্টি কথা বলতো বানিয়ে বানিয়ে কথা বলতো এই জন্য রাজা যখন রাজ্য ঘুরে ঘুরে যখন তিনি রাজমহলে তিনি আসতে সেই রানী কাছে তিনি বসে তার মিষ্টি মিষ্টি তিনি কথা শুনতেন এবং নিজের যে মনের কথাটি সেই রানী থেকে শোনাতেন এখানে রাজার যে চতুর্থ রানী যে ছিল দেখতে তো খুব সুন্দরী খুব গুণবতী কিন্তু রাজা যবে থেকে তাকে বিয়ে করে নিয়ে এসেছিল বাড়িতে তবে থেকে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখি নাই তাকে ভুল দেও তাকে জিজ্ঞাসা করতো না তোমার শাড়ি লাগবে না তেল সাবুন কিছু লাগবে রাজা তাকে জিজ্ঞাসাই করতো না এই জন্য রানী খুব দুঃখী থাকতো এবং ভুল তো তার দিকে একবার তাকাতে না এখন রাজার এই জগতে ছেড়ে তার যাওয়ার সময় এসে গেছে রাজা চিন্তা করলো আমার চারটি রাণী আছে
এখানে আমি এই রানীদের জিজ্ঞাসা করে দেখি এরা আমার সঙ্গে কত দূরকে দিয়ে। একজনে রাজা দেখলো সব থেকে বড় রানীকে তো আমি বেশি ভালোবাসতাম, তাকে জিজ্ঞাসা করে দেখি। রাজা বলে, রানী তোমাকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম, এবং যখন তুমি যেটা চাইতে তখন সেই জিনিসটা আমি এনে তোমাকে দিতাম। এখন এই জগতে ছেড়ে আমার যাওয়ার সময় এসে গেছে, তুমি আমার সঙ্গে যাবে? তুমি ও রানী সব থেকে বেশি ধোকা দিল, বেইমানি করলো, বলে মহারাজ আমার আমি তোমার সঙ্গে এক পাও হাঁটতে পারবো না, এক পাও নড়বো না, তোমার সঙ্গে একদম যেতে পারবো না। রাজা বললো, সম্পূর্ণ জীবন তোমার জন্য দিয়ে দিলাম, আর শেষে বয়সে বলছো যে আমার সঙ্গে এক পাও তুমি যাবে না? বলে মহারাজ আমি মজবুরি, কি বলে, আমি হলাম মজবুরি, মানে আমি অক্ষম, তোমার সঙ্গে যেতে পারবো না। এখন রাজা খুব তিনি কষ্ট পেলেন, দুঃখী পেলেন। এখন রাজার যে দ্বিতীয় রানী ছিল ও সব থেকে বেশি সুন্দরী ছিল। রাজা দেখলো, একে জিজ্ঞাসা করে দেখি ইয়ে কি করে। বলে, রানী তুমি তো আমার চার রানীর মধ্যে সব থেকে সুন্দরী রানী ছিলে, এবং তোমাকে সব থেকে ভালো ভালো কাপড় অলংকার পরিয়ে রথের মধ্যে বসিয়ে তোমাকে সম্পূর্ণ দেশে ঘুরাতাম, তুমি কি আমার সঙ্গে যাবে? দ্বিতীয় নম্বর রানী বলছে, মহারাজ আমি দেখছি তুমি কখনো মরবে, আমি অন্যের সঙ্গে বিয়ে করব। বলছে, কি বিয়ে করবে? বলে, হ্যাঁ। বলছে, কেন? বলে, দেখো আমি কত সুন্দরী, এখন আমি যার কাছে যাব সে আমাকে ভালোবেসে নিবে, এখন তার সঙ্গে বিয়ে করে নেব। রাজা তো শুনে শুনে তিনি হৈরান, হে ভগবান কি রকম কথা বলছে, একটু লজ্জাও নেই। এখানে রাজা এখন তৃতীয় নম্বরে রানীকে জিজ্ঞাসা করছে, রানী তুমি কি করবে, তুমি কি আমার সঙ্গে যাবে? তুমি বলে, হ্যাঁ যাব, কিন্তু দরজা পর্যন্ত যেতে পারি। বলে, দরজা পর্যন্ত যাওয়ার কি যাওয়া? বলে, বলে হ্যাঁ, তারপরে আমি আর যেতে পারবো না, তারপরে আমি কিন্তু যেতে পারবো না তোমার সঙ্গে। রানী রাজা চিন্তা করলো, যা একটু তো মিষ্টি কথা বললো। তখন এখানে চতুর্থ রানীকে জিজ্ঞাসা করবে, রাজা চিন্তা করছে এর জন্য তো আমি জীবনে কিছু করিনি, যার জন্য করেছি তাকে জিজ্ঞাসা করতে পারি, কিন্তু যার জন্য করেনি আমি তার জন্য কি জিজ্ঞাসা করবো? তবুও চিন্তা করলো, যখন রানী একবার জিজ্ঞাসা করে দেখি নেই, তখন তিনি চতুর্থ রানীকে তিনি জিজ্ঞাসা করলেন, বলে রানী তুমি কি আমার সঙ্গে যাবে? তুমি তখন রানীর খুব রাগ হয়েছে, বলে তোমার একটু লজ্জা সরব লাগে না? যব থেকে তুমি বিয়ে করে আমাকে বাড়িতে এনেছ, তবে থেকে আমাকে ভুলতেও তুমি তাকিয়ে দেখেছ, তুমি আমাকে জিজ্ঞাসা করছো তোমার শাড়ি সাবুন তেল লাগবে, তুমি কি আমাকে জিজ্ঞাসা করছ? সারা জীবন তো আমার দিকে একবার তাকিয়ে দেখলে না, আর শেষে বলছো আমার সঙ্গে যাবে, তোমার লজ্জা থাকা দরকার, তোমার একটু লজ্জা নেই তোমার? রাজা বলল, রানী তোমাকে তো আমি জিজ্ঞাসাই করতাম না, যখন দেখলাম তোমাকে বিয়ে করেছি রানী, একবার তোমাকে জিজ্ঞাসা করে দেখি। তখন চতুর্থ রানী বলছে, মহারাজ অত্যন্ত দুঃখের বিষয়, আমি আপনি আমার দিকে একবার ভুলতেও তাকালে না, কিন্তু আমি হৃদয় দিয়ে আপনাকে খুব ভালোবাসি, আপনি আমার দিকে তাকাননি, কিন্তু আমি বলছি তোমার সুখে সুখী থাকব, তোমার দুঃখে দুঃখী থাকব, তোমার সঙ্গে সঙ্গে যাব, সময় যদি আসে আমি প্রাণ দিয়ে তোমার প্রাণকে জিজ্ঞাসা তোমার রক্ষা করব। রাজা তো শুনে শুনে আশ্চর্য হলো, যাদের জন্য আমি সম্পূর্ণ জীবন দিয়ে দিলাম তারা তো আমার সঙ্গে কেউ যাওয়ার জন্য রাজি হলো না, কিন্তু যার জন্য আমি কিছুই করে নাই সেই বলছে আমার সঙ্গে যাবে। রাজা অত্যন্ত আশ্চর্য হলো। দেখুন আপনাদের আমি এই কাহিনীটি শোনালাম, এই কাহিনীটি হলো সম্পূর্ণ আমাদের জীবনের কথা, সম্পূর্ণ আমাদের জীবনের কথা। যদি আপনারা এর রহস্য ঠিক ভাবে আপনারা বুঝতে পারেন, তখন আপনারা ভগবানের ভজন ছাড়া আর কিছুই করবে না। এই জন্য আমি এর সারাংশ বলছি, আপনারা বুঝতে চেষ্টা করবেন, এবং নিজের জীবনে এর কথার যে সারার্থ আছে
কথার যে সারাংশটি আছে নিজের জীবনে আচরণ করতে চেষ্টা করবেন, তবে জীবনে আপনারা সুখী থাকতে পারবেন। সব থেকে বড় রানী হল রাজা সব থেকে যাকে বেশি ভালোবাসত এবং শেষ বয়সে যিনি সব থেকে বেশি ধোকা দিলেন তার সঙ্গে বেইমানি করেছে। আপনারা বলতে পারবেন তিনি কে যাকে আমরা জীবনে সব থেকে ভালোবাসি এবং শেষ বয়সে যে আমাদের সঙ্গে সব থেকে বেশি বেইমানি করে? আপনারা কেউ বলতে পারবেন তিনি কে? আপনারা কেউ বলতে পারবেন তিনি কে যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি এবং শেষ বয়সে আমাদের সঙ্গে সব থেকে বেইমানি করে? বলতে পারবেন আপনারা? বলতে পারবে না। এই যে নে সব থেকে আমরা বেশি ভালোবাসি নিজেকে এবং এই নিজের শরীরটাকে বেশি ভালোবাসি। রাজা যেরকম সব থেকে বড় রানীর তার মন পছন্দ জিনিস দিত, এর অর্থ হলো এই শরীরের সুখের জন্যে এই শরীর যেটা চাই আমরা সেইটাই আমরা তাকে দেই। ভালো খেতে চাইলে তাকে ভালো খেতে দেই, ভালো পড়তে চাইলে তাকে ভালো পড়তে দেই। এই শরীর থেকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। কিন্তু যখন অন্তিম সময় তাকে জিজ্ঞাসা করলাম, বলে শরীর তুমি কি আমার সঙ্গে যাবে তুমি? তখন শরীর বলছে আমার তো আমি তোমার সঙ্গে এক পাও আমি নড়বো না, তোমার সঙ্গে এক পাও তোমার সঙ্গে যাবো না আমি। এর অর্থ হলো যখন এই শরীর থেকে সেই পরমাত্মা আত্মা যখন বেরিয়ে যায় তখন শরীরটি কোথায় থাকে? এই শরীরটি যেখানে সেখানে পড়ে থাকে তার আগে যায় না। এই জন্য আমাদের পদকর্তা তিনি বলছেন, বলে শ্মশানে শরীর আমার পড়িয়া রহিবে বিহঙ্গ পতঙ্গ তায়ে বিহার করিবে দুর্লভ মানব জন্ম লভিয়া সংসারে কৃষ্ণ না ভজিনো দুঃখ কাহিব কাহারে। পদকর্তা বলছেন অন্তিম সময়ে শরীর যেখানে সেইখানে পড়ে থেকে যাবে এবং এই শরীরের তিনটি পরিণাম যদি যেখানে সেখানে পড়ে থেকে যায় সড়ে পচে তার মধ্যে কীড়া হয়ে যাবে, পোকা হয়ে যাবে। যদি কোন পশু খেয়ে নিয়ে তিনি বিষ্টা তার পরিণাম বিষ্টা হয়ে যাবে। শরীর থেকে যে জ্বালিয়ে দিয়ে তখন শরীরটি তখন হয়ে যাবে ছাই হয়ে যাবে। অতএব শরীর আমাদের সঙ্গে যাবে না যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। এখন দ্বিতীয় নম্বর হল রাজা সব থেকে যিনি বেশি সুন্দরী ছিল, রাজা যাকে রথের মধ্যে বসিয়ে সম্পূর্ণ জগতে তাকে ঘুরাত, যখন তাকে শেষে জিজ্ঞাসা করলো তুমি কি আমার সঙ্গে যাবে, ও বলছে যাবে কি তুমি মরলে পরে অন্যের সঙ্গে বিয়ে করবো, বলে ওইটা কে যে বলছে আমার সঙ্গে যাবে না বলছে অন্যের সঙ্গে বিয়ে করবো, বলে সেইটা হলো পয়সা। যে পয়সাকে যদি পয়সা থাকে সেই পয়সার দ্বারা ভালো ঘর বানাবো, ভালো গাড়ি বানাবো, সুন্দর সুন্দর কাপড় পরবো, সবাইকে দেখাবো, কিন্তু দেশ বিদেশে আমরা ঘুরবো। কিন্তু যখন সেই পয়সাকে সব থেকে সুন্দরী পয়সা যখন সেই পয়সাকে জিজ্ঞাসা করলাম পয়সা তুমি কি আমার সঙ্গে যাবে, তখন পয়সা বলছে যাবো কি তুমি মরলে অন্য সঙ্গে বিয়ে করবো। এর অর্থ হলো আজকে পয়সা আমার কাছে, যখন মরে যাব তখন পয়সা অন্যের কাছে চলে যাবে, চলে গেলে পরে যার কাছে যাবে সেই তাকে ভোগ করবে। এই জন্য বলছে আমি অন্যের সঙ্গে বিয়ে করবো, বলে পয়সা বলছে আমার সঙ্গে দিবে না। এখানে তৃতীয় নম্বর স্ত্রী এসেছে, রাজা যার কাছে বসে বসে মিষ্টি মিষ্টি কথা শুনতো এবং নিজের মনের কথা যাকে বলতো, তিনি বলে কে? বলে তিনি হলেন পরিবার। পরিবারের মধ্যে সর্বপ্রথম নম্বর এসে পত্নীর স্ত্রীর। যখন স্ত্রীকে জিজ্ঞাসা করেছি যে স্ত্রী তুমি কি আমার সঙ্গে যাবে শেষ বয়সে, বলে যাবো কি যাবো তোমার সঙ্গে কিন্তু দরজা পর্যন্ত আমি যেতে পারি, বলে তারপরে, বলে তারপরে আমি আর যেতে পারবো না। আমাদের হিন্দু সংস্কৃতিতে নিয়ম আছে যখন পতি মারা যায় স্ত্রী কত দূর যায়, ও দরজা পর্যন্ত যাবে, তার বল হরি হরি বলে যখন নিয়ে যাবে তখন দরজার আগে আর স্ত্রী যাবে না, ওই পর্যন্ত যাবে,
সে কান্নাকাটি যা কিছু করো ঘরের ভিতরে করো, বাইরে করতে পারবে না। এখানে স্ত্রী বলছে যাব তোমার সঙ্গে, কিন্তু দরজা পর্যন্ত যাব, তার আগে আর যেতে পারবো না। পরিবারদের জিজ্ঞাসা করলো তোমরা কি করবে, বলে যাব তোমার তোমার জন্য সুন্দর রথ বানাবো, এবং সেই রথের মধ্যে বসিয়ে বল হরি হরি বল করে তোমাকে নিয়ে যাবো। বলে কোথায় নিয়ে যাবে, বলে শ্মশান নিয়ে যাবো। বলে তারপরে কি করবে, বলে তারপরে তোমার জন্য চিতা সাজাবো, তার মধ্যে শুয়ে ওই আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়ে ওইখান থেকে টাটা করে ঘরে ফিরে আসবো। বলে তারপর বলে তোমার সঙ্গে আর যেতে পারবো না, আর তোমার সঙ্গে যেতে পারবো না। এখানে চতুর্থ নম্বরের স্ত্রী এসেছে, রাজা যার দিকে ভুল তো একবার তাকিয়ে তাকত দেখুত না, যাকে ভুল তো জিজ্ঞাসা করে নাই, তোমার শাড়ি সাবুন তেল কিছু লাগবে জিজ্ঞাসা করে নাই, যিনি শেষে বলছে তোমার সঙ্গে সঙ্গে আমি যাব, সুখীতে সুখী দুঃখীতে দুঃখী থাকবো, প্রাণ দিয়ে তোমাকে বাঁচাবো, আপনারা বলতে পারেন তিনি কে, যার দিকে একবার তাকাই তাকিয়েও দেখছি না, অন্তিম সময় সে বলছে আমার সঙ্গে যাবে, বলতে পারেন তিনি কে, তিনি কে, হ্যাঁ তিনি হলেন ঠাকুরের নাম, সেটা হলো ভগবানের ভক্তি, ভগবানের ভজন। এই জন্য বাংলা এটা কীর্তন আছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো মিছে মায়া বধ হইয়া ভগবান স্বয়ং কপিল দেব মাতা দেহুতিকে তিনি বলছেন, বলে মা গর্ভে যখন সন্তানের সাত মাস হয় তখন তার জ্ঞান হয়ে যায় এবং গর্ভের মধ্যে বহু কষ্ট জীব পায়, ভগবান কেন্দে কেন্দে ভগবানকে বলে হে প্রভু একবার এই নরক থেকে আমাকে বের করে দিন। ভগবান জিজ্ঞাসা করেন তোমাকে বের করলে তুমি কি করবে, বলে প্রভু আমি বুঝতে পেরেছি এই সংসারে কেউ কার নয়, স্বার্থের সংসার, সুখের সময় স্ত্রী পুত্র পরিবার সবাই ছিল, যখন তার কর্মের ফল যখন ভোগ করছি কোথায় সেই পতি, কোথায় সেই স্ত্রী, কোথায় সেই ছেলে মেয়েরা, সমস্ত দুঃখ কষ্ট তো আমাকে একাই ভোগ করতে হচ্ছে, হে প্রভু জগতে কেউ কার নাই, যদি একবার আপনি আমাকে চান্স দেন এই মানব জন্ম পাওয়ার জন্য, আমি আর ভুল তো এই সংসারের মধ্যে প্রবেশ করব না, আমি প্রতিজ্ঞা করছি তোমার উঠতে বসতে সত্যি তোমার কেবল নাম গ্রহণ করব, নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। কিন্তু যখন যদি একবার এখানে বলি, এখানে সদগুরু চরণ আশ্রয় করে ভগবানের ভজন করুন, কত বাহানা বানাবো, বলে সময় কোথায় ভজন করার জন্য, সময় কোথায়, যদি খারাপ থেকে খারাপ কোন সিনেমা এসে যায়, যদি সিনেমা এসে যায় না, যদি ঘরের কাজ যদি পাঁচ ঘন্টা থাকে, পাঁচ ঘন্টার কাজ আমরা দু ঘন্টায় করবো, সেখানে তিন ঘন্টা বের করে যদি টিকিট না পাই, সে ব্লক একশো টাকার টিকিট দুশো টাকার নেবো, আধা ঘন্টা লাইন দাঁড়িয়ে থাকবো, আর তিন ঘন্টা খারাপ খারাপ পিকচার দেখে দেখে মন বুদ্ধিকে খারাপ করবো। যদি বলে একটু ঠাকুরের নাম করুন, ভগবানের ভজন করুন, বলে সময় কোথায়, ভজন করার যে সময় আছে, এই জন্য যে ভগবানকে আমরা একবারও তার দিকে আমরা তাকিয়ে দেখি না। এই জন্য হিন্দিতে যখন কোন ব্যক্তি মরে যায় জানেন কি বলতে বলতে নিয়ে যায়, ও বলতে বলতে নিয়ে যায়, বলে রাম নাম সত্য হে, গোপাল নাম সত্য হে, সত্য বল গত্য হে, সব কই বাদ ঝুটা, এটা শোনা শুনে নিয়ে যায়। এর অর্থ হলো বলে দেখো তুমি যদি জীবনে ভগবান রাম নাম নিয়ে থাকো, জীবনে যদি ভগবান কৃষ্ণের নাম তুমি নিয়ে থাকো, এখন তুমি মরার সময়ে তোমার সঙ্গে যতটুকু ভগবানের ভজন করেছ এখন ততটুকু তোমার সঙ্গে যাচ্ছে, ইয়ে ছাড়া তুমি জগতে যা কিছু করেছ সব তোমাকে এইখানে ছেড়ে দিয়ে যেতে হচ্ছে, তোমার সঙ্গে আর কিছুই যাচ্ছে না। এই জন্য চতুর্থ পত্নী হলেন, তিনি হলেন ভগবানের নাম, যে প্রভুর নাম কেবল অন্তিম সময় জাগে। এখানে মীরার একটা ভজন আছে, ওই ভজনটি হলো পায়ো যে মেনে রাম রতন ধন পায়ো, এটা হলো মীরার ভজন, আপনারা সবাই জানেন, মানে এর অর্থ হলো শেষে বয়সে আমি কি পাবো, তিনি বলছেন যতটুকু ভগবানের ভজন করে থাকি কেবল ততটুকুই সঙ্গে যাবে, বলছে চোর নেই লেবে লুটে নেই যাবে, এইসে এই রকম একটি ধন যে ধনকে চোর নিতে পারে না, লুটে যেতে পারে না, দিন দিন বড়ত সবাই, যে সম্পত্তি দিন প্রতিদিন বেড়ে যাবে, আর জগতের যত সম্পত্তি সব এইখানে ছেড়ে দিয়ে যাবো। এই জন্যে আপনারা পরম সৌভাগ্যবান, আপনাদের গ্রামে আমাদের মহারাজ তিনি কৃপা করে তিনি এসেছেন, এখানে আমাদের ডাক্তার বাবুদের দেখুন তিনি কিভাবে ভজন করছেন, আপনারা সবাই মহারাজের চরণে আশ্রয় গ্রহণ করে আপনারা ভগবানের ভজন করুন, জীবনে আপনারা পরম সুখে এবং পরম শান্তি প্রাপ্ত করবেন। বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। পঞ্চাগল ভূত কৃপা সিন্ধু ভাই বচ পতিতানাম পাবনে ভো বৈষ্ণব ভো নমঃ।
সর্বাগ্রে মদীয় পরম আরাধ্যতম শিশির কৃপাপদ্ম নিত্য লীলা পুরুষম বিষ্ণুবাদ অষ্টতভক্ত শিশিরম ভক্তিবেদান্ত বামন গোস্বাই মহারাজের শ্রীচরণ পড়বে আমার অনন্তপতি শাসন প্রণতি নিবেদন করছে। তৎপশ্চাৎ অভিন্ন গুরুপাদ পদ্ম শিক্ষা গুরুপাদ পদ্ম ওম বিষ্ণুবাদ অষ্টতভক্ত শিশিরম ভক্তিবেদান্ত নারায়ণ গোস্বাই মহারাজের শ্রীচরণ পড়বে আমার অনন্তপুরী শাস্তবন্দন প্রণতি নিবেদন করছি। তৎপশ্চাৎ পূজনীয় সন্ন্যাসী বৃন্দ ব্রহ্মচারী বৃন্দ সকল ভক্ত বৃন্দের চরণে আমার যথাযথ নিবেদন করছি। আজ আমাদের পরম সৌভাগ্য, কেননা যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম তাহাকে জানিও বৈষ্ণব প্রধান বলছেন, আর একটা বলছেন গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন দর্শনে পবিত্র কর এই তোমার লোক, দুটা সেন্টেন্স আমরা লক্ষ্য করছি। একজনকে দর্শন করলেই কৃষ্ণ নাম করার ইচ্ছা না থাকলেও ইচ্ছা হয়, আর একজনকে দর্শন করলে সমস্ত পাপ ইত্যাদির থেকে নিস্তার লাভ করা যায়। তো সেই জন্যে বলছেন পূর্ব পূর্ব জন্মের যাদের প্রচুর পরিমাণে সুকৃতি সঞ্চিত থাকে তারাই এই দুর্লভ দর্শন করার সৌভাগ্য লাভ করিয়া থাকেন। মনে করুন না যে আপনারা খুব সাধারণ, আপনাদের মধ্যে অনেক অনেক পুণ্যভূত সুকৃতি আছে যার ফলে আজ পরম মহান বৈষ্ণব দর্শন করার সৌভাগ্য লাভ করছেন। শাস্ত্রে এই জন্য বলছেন जस्यं वै श्रोमणां कृष्णे परम पुरुषे भक्तिर उत्पद्यते पुंसां शोको मोह भयावहः। আমরা কেন ভজন করব, কৃষ্ণ নাম আমরা কেন নেব? না, লাভ তো আমরা সবাই চাই, লোকসান আমরা কেউ চাই না। যস্যাং বৈ শ্রোমণায় যাহা শ্রবণ করলে কৃষ্ণের পরম পুরুষের ভক্তির উৎপত্তি উৎপত্তি পরম পুরুষ যে কৃষ্ণ, তার পত্নী আমাদের ভক্তি উদিত হবে। আর কি হবে? কৃষ্ণ ভক্তি হলে আমাদের কি হবে? শোক শোক দূরীভূত হবে, মোহ থাকবে না, যার জন্য আমরা পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী যথারে শয়নম আর আসতে হবে না এই জগতের মধ্যে। আমরা ভগবান ধামে আমরা পৌঁছে যাব। কিভাবে আমরা যাব? শাস্ত্রে বলছেন এই মহান গুরু বৈষ্ণবগণের কৃপা প্রভাবে আমাদের সেই সৌভাগ্য লাভ হতে পারে। সুতরাং এই সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই। সংসার জিনিতে আর কোন বস্তু নাই, কৃষ্ণ নাম করতে হলে সাধু সঙ্গ করতে হবে। তবে সাধু আবার দেখতে হবে, হ্যাঁ, যাকে তাকে সাধু বললেও ভুল হবে, আর সাধু কেউ অসাধু বললেও আবার বিরাট ক্ষতি হবে। সুতরাং এইগুলো আমাদের জানতে হবে, এই জন্যে শ্রবণ করতে হবে সাধু সঙ্গ করে, তাহলে সাধুর তারতম্য আমরা বুঝতে পারবো, সেইভাবে আমরা এগিয়ে যেতে পারবো আর আমাদের জীবনকে সার্থক করতে পারবো। এই জন্যে শাস্ত্রে বললেন খনমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবে তরণে নৌকা। ক্ষণকাল যদি একাদৃশ সাধু সঙ্গ লাভ করা যায় তাহলে জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। একজন দস্যু ব্যক্তিও তিনি সাধুতে পরিণত হতে পারে ক্ষণকাল যদি সেই সাধু সঙ্গ করতে পারেন। সঙ্গ বলতে কাহাকে বোঝায়? সঙ্গ মানে সাধুর মুখনিঃসৃত সাধু বাণী নিজের জীবনে আচরণ করাকেই সঙ্গ বলে। গায়ে গা লাগিয়ে দিয়ে ঠেস দিয়ে বসলাম, ওটা সাধু সঙ্গ নয়। থামে গেলাম, ব্যাস শুনলাম হরিকথা, ওতেও সাধু সঙ্গ নয়। যথার্থ সাধু সঙ্গ আমাদের করতে হবে। সাধুর আচরণটা আমাদের জীবনে নিতে হবে, ধারণ করতে হবে, তবে তাহাকে সাধু সঙ্গ বলে। এই যে আপনারা এখানে আসছেন হরিকথা মহারাজ থেকে শ্রবণ করছেন, ওনার অমূল্য বাণী একটি যদি হৃদয়ের মধ্যে গেঁথে নিতে পারা যায় তাহলে আমাদের মনুষ্য জীবন সফল হবে, কোন সংসার নেই। সুতরাং সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু ওই জন্যে এলেন, ঘোর কলিযুগ আসছে, মানুষ বিপদগামী, ধর্ম বলতে কিছু জানে না, অধর্মকে ধর্ম বলেই মেনে থাকেন, সেইভাবে ওরা ছুটছেন সবাই পাগলের মতো, যে যা বললো তাই নিয়ে ছুটছি, বিচার করেও আমরা দেখি না, এই জন্যে আমরা অশান্তি পাচ্ছি। যার জন্যে অর্জুন বলেছিলেন গীতার মধ্যে, প্রভু আমি আত্মীয় স্বজনকে বধ করে আমার মানসিক অবস্থা খুবই শোচনীয়, সুতরাং আমি মানসিক শান্তি পেতে চাই। কৃষ্ণ বললেন ঠিক আছে, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ অর্থাৎ মৎপ্রসাদাৎ পরং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। অর্জুন তুমি আমার নিজজন, সুতরাং তোমাকে বলছি যদি শাশ্বত শান্তি পেতে চাও তাহলে আমার ধামে যেতে হবে, কারণ আমার ধামটা হচ্ছে শাশ্বত, ওখানে কোনো দুঃখ কষ্ট ইত্যাদি নাই। ওখানে যদি কেউ যেতে পারে না একবার, তাকে আর ফিরে আসতে হবে না, এই জন্ম মরণ মালার মধ্যে জড়িয়ে পড়তে হবে না, চির শান্তি লাভ করা যেতে পারে। সুতরাং তুমি সেখানে নিয়ে যেতে চাও তাহলে আমার শরণাগত হবে। তাই আমাদের এই সাধু সঙ্গে ভগবানের ভজন করতে হবে, তাহলে আমাদের এই মনুষ্য জীবন সফল হবে। সুতরাং আমরা সেইভাবে এগিয়ে যাব, তাহলে আমাদের জীবন সফল হবে। এই বলে আমার বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি।
আপনারা সবাই বৈষ্ণবগড়ের ভক্তিকে হরিকথা অমৃতময় বাণী শ্রবণ করছেন এবং আপনারা শ্রবণ করতে থাকুন, নিজেদের জীবনকে ধন্য করুন। জানবার এবং বোঝবার বিষয় দেখুন, আপনারা দেখছেন স্টেজে সমস্ত বিদেশি ভক্তরা আছেন। এখন এক দিদি কীর্তন করবেন, উনি গুরুদেবের চরণাশ্রিত সুদেবী দিদি। কেমন বাংলা কীর্তন করেন দেখুন, ভারতীয় সংস্কৃতিকে কিভাবে তারা নিজের করে নিয়েছে, তিনি কিভাবে বাংলা কীর্তন পরিবেশন করছেন। মহাজন পদাবলী কীর্তন আপনারা শ্রবণ করতে থাকুন।
আজকে আমাদের এখানেতে হরিকথা হচ্ছে, আগামী কাল আমাদের বিরাট ভাবে নগর সংকীর্তন হরিকথা হল। আমাদের যত ব্রহ্মচারী আর বিদেশি ভক্তরা এসেছে যেন সকলই ক্যানিং এ যে নগর সংকীর্তন করে দিয়ে ওই রাত্রে বাস করে, তারপরে নদীতে সন্ন্যাসী এন্ড ব্রহ্মচারী tomorrow we'll go canning and there is very big procession, nagar sankirtan will be done, so you must go there and after that you can come to Navadvip.
Vidaya Gaur Pramanande mai koi mai
hari bol hari bol microphone
Jai 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 Thank you. তিনি আরম্ভ করলে যাবেন।